आ तापरे सर्व विघ्न विनाशन तिथि निसिंह देवे कृपा लाभ करवा के ओखानी जे है हमरा उठाए अनगते के सिंखानी से जाबो अपना देर कोई पार फराई जे पैसा सामान हमरा उठा दीता किंतु गुरु महाराज बोलतेन जे सब उठा हमरा दीबो ना पार फराई उठा अपना रही सब दीबेन কত পয়সা লাগে বোধহয় দশ পয়সা করে যেতে লাগে দশ পয়সা আসতে
শান্তি হলে চলে না
আর শান্তি হলে চলে না আপনারা পকেটেতে করে রাখবেন আর যখন ওখানে ঘাটে যাবেন পয়সাটা বাহার করে রাখলে ঘর থেকে কি আর আপনার চলে যাবে মানে তো ওইখানে বহু বিলম্ব হয়ে যায় মহারাজ
যেতে দশ পয়সা দিতে
হবে রবিচন্দ্রায় ধামেশ্বরে মহিমা মহাত্মা শ্রবণ করি আমার পর যখন বিষ্ণুগণের কিছু নির্দেশ কলকাতা কিছু বলতেই হবে তবে কলকাতা কীর্তন করলে লোকসানের কিছু নাই এইটাই শাস্ত্রে শুনতে পাই আমি আত্মশোধনের জন্য কলকাতা কীর্তন করা বিশেষ প্রয়োজন আছে শ্রবণ কীর্তন ওই জন্যই দরকার আমরা ধাম পরিক্রমার ব্যাপার নিয়ে উপস্থিত হয়েছি ধাম সম্বন্ধে বহু কথা আমরা শ্রবণ করলাম আবার সেই ধাম দর্শন করতে গেলে কিছু ভুল বুঝাবুঝি আছে অসুবিধাও আছে তাও শ্রবণ করলাম ভগবানের নাম করতে গেলে সেখানে কিছু অপরাধের বিচার আছে যার নাম নামা করা ধাম দর্শন করতে গেলে সেখানে মহাপরাধ দর্শক মেয়েরা সেবা করতে গেলে সেখানে ৩২ প্রকার সেবাপরাধের কথা এই সবগুলো জেনে নিয়ে মহাপরাধ সেবা করা মহাপরাধ যাতে না হয় সেই ব্যবস্থা নিয়ে আমাদের নাম ধান এবং সেবায় অগ্রসর হওয়া উচিত ছাত্র বলছেন চারটে জিনিসে আমাদের ঠিক বিশ্বাস হয় না শক্তি প্রায় আমাদের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি সেই সময় জয়ধ্বনির সময় শ্লোকটা উচ্চারণ করা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবী অল্প পূর্ণবতাং রাজন বিশ্বাস নৈব যায় এই চারটি তত্ত্বেতে আমাদের বিশ্বাস ঠিক ঠিক হয় না মহাপ্রসাদ চিন্ময় মহাপ্রসাদ ব্রহ্মবর্ণের বিকার মহাপ্রসাদ তাকে আমরা সাধারণ ভাব জাল মনে করি এইভাবে যদি আমরা মহাপ্রসাদ গ্রহণ করি ফল হবে না মহাপ্রসাদ সম্বন্ধে বলছেন শাস্ত্রে নৈবেদ্যং জগদীশস্য অন্নপানাদিকং চ যত ভক্ষা ভক্ষ বিচারস্য নাস্তি তদ ভক্তনে বিজ্ঞান ব্রহ্মবন নির্বিকারং হি যথা বিষ্ণু তথৈব তত বিকারং যে প্রকৃতং তে ভক্তনে সব বিজাতর কুত্র ব্যাধি সমাযুক্ত কুত্র দ্বার বিবর্জিত নিরয়ং জন্তিতে বিপ্রা তসমন্না বর্ততে দিন ভয়ঙ্কর কথা মহাপ্রসাদকে অবজ্ঞা করলে যে খারাপ ফলটা হয় সেগুলো ব্যাখ্যা করলেন মহাপ্রসাদে গ্রহণের কলাকাল বিচার নেই স্বয়ং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ভোরবেলায় মহাপ্রসাদ হাতে আজি রয়েছিলেন সার্বম্বর থেকে মার্কসবাদের প্রশ্রয়দাতা তিনি ছিলেন, যদিও তত্ত্বত তিনি তা নন। এরা সব গৌরবপরিকর্তা। দেখা যায় প্রথম জীবনে তিনি মায়াবাদ আশ্রয় করে বেদান্ত আলোচনা করেছেন, সবাইকে পড়াচ্ছেন। স্বয়ং মহাপ্রভুকে তিনি বেদান্ত শ্রবণ করাচ্ছিলেন। চিন্তা ছিল তার কৌপিন রন্তাক্ষু ভাগ্যবন্ত বেদান্ত বাক্যী সুপদারণ। এই চিন্তা নিয়ে তিনি চৈতন্যদেবকেও বেদান্ত শ্রবণ করিয়েছিলেন। কিন্তু আপনাদের জানা আছে, সাত দিন বেদান্ত শ্রবণ করবার পরও চৈতন্য মহাপ্রভু বেদান্ত শ্রবণ করবার পর কোনো কিছু কমেন্ট করেননি, চুপ করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হল চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন ভালো মন্দ, তখন তিনি বললেন সূত্রের রক্ত প্রাঞ্জল, আপনি যে ব্যাখ্যা করছেন ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি, এই ব্যাখ্যাটা বুঝতে পারছি না মানে হলো পোলাই বিনায় শান্তশিষ্ট ভাবে জিনিসটাকে অস্বীকার। আমি মানব ধর্মে দীক্ষিত স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তিনি কি করে কথাটা বলতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন যাব। আমার পূর্ববর্তী স্ত্রী মহোদয় সবাই একটা জিনিস বলেছেন, হরিকীর্তন করতে গেলে অধিকার আছে, অধিকার লাগে, প্রয়োজন হয়। হরিকীর্তন করতে গেলে কি অধিকার? প্রথম অমানি মানব হইলে কীর্তনে অধিকার দিয়েছে। অমানি মানব ধর্মে যদি দীক্ষিত হতে না পারি আমি, তাহলে আমার হরিনাম কীর্তন সম্ভব নয়। সেই কথাই শিক্ষা দিচ্ছে। প্রথমে ওটা প্রয়োজন আছে। মহাপ্রভু সব কথাটা স্বীকার করে নিয়েছেন, সূত্রের অর্থ প্রাঞ্জল বললেন, কিন্তু বললেন আপনার ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি, ব্যাখ্যাটা তো ঠিক হচ্ছিল। নিজেই তিনি তার কাছে প্রকাশ করলেন নিজেকে, সারবম ভট্টাচার্য। সারবম ভট্টাচার্য বৃহস্পতির অবতার, তাকে দেখালেন ষড়ভুজ মূর্তি। ষড়ভুজ মানে ত্রেতা যুগে কাঁড়বাধারী শ্রী রামচন্দ্র, ধনুকধারী শ্রী রামচন্দ্র সেই দুখানা হাত দেখিয়েছে। আবার দ্বাপর যুগের বংশীধারী কৃষ্ণ বাকি হাতে, সেটাও সেই মূর্তির ভিতরে দেখালেন। আর কলিকালে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন জগতে, দারু ব্রহ্মী ভক্ত সন্ন্যাসী গৌর বিগ্রহ দণ্ডকমণ্ডল উদ্দেশ্য। সেই কথাই নৃসিংহ পুরাণের মধ্যে আমরা পাই, সত্যে দৈত্য কুলাধিনাশ সময়ে পূজন্য রচয়িতরি ত্রেতায়ান দশকন্দরং পরিভবন রামাদীনামাকৃতি গোপালান পরিপালায়ন ব্রজপুরে ভারং ভারং দ্বাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন পরিযুগে চৈতন্য নামা হরি। সেই স্বয়ং কৃষ্ণ তিনি এসেছেন কলিকালে চৈতন্য মূর্তিকে চৈতন্য বিগ্রহে। সেই চৈতন্য মূর্তিকে প্রণাম করা হয়েছে রাধা ভাব দ্যুতি সুবলিত নমি কৃষ্ণ স্বরূপম, এইভাবে প্রণাম করা হয়েছে। রাধা ভাব বিভারিত গৌর নাম প্রেম প্রচার তার একটা চিন্তা ভাবনা। আবার শ্রী রাধায়া প্রণয় মহিমা শ্লোকে যা বর্ণনা করা হয়েছে সেটাও তার বিশেষ আচ্ছাদনের কথা। এই জন্য তিনি এসেছেন এই জগতে। আমরা যদি ঠিক ঠিক ভাবে তত্ত্বদর্শন জানতে চাই, বুঝতে চাই, আনুগত্য প্রয়োজন। বৈষ্ণব ধর্ম মানেই হল আনুগত্যের ধর্ম। সেই আনুগত্যের ধর্মই শিক্ষা দিয়েছেন শাস্ত্রে বিশেষভাবে। যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে জানতে চাই, বুঝতে চাই, নিত্যানন্দ প্রভুকে জানতে চাই, বুঝতে চাই, তাহলে আনুগত্যের প্রয়োজন হবে সর্বস্থানে। তাদের আনুগত্য না করলে পরে গৌর নিত্যানন্দ প্রভুকে জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না তত্ত্বদর্শন। আবার সর্বস্থানীকে চিনতে গেলে প্রয়োজন হয় গৌড়ীয় গুরুবর্গের সেবা আশ্রয়। তাহলে সর্বস্থানী কে ছিলেন বুঝতে পারা যায়। ঠিক এইরকম চিন্তাধারা নিয়েই আমরা তত্ত্বদর্শনটা বুঝব। এইটাই হল গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিশেষ বিচার। সেইটাই বুঝিয়েছেন শাস্ত্রে। আমাদের চৈতন্য ভাগবত কার বৃন্দাবন দাস থাকে, তিনি বলছেন, নিত্যানন্দ নিষ্ঠা প্রদর্শন করে সংসারে পার হই ভক্তির সাগরে, যেটুকু সে বুঝু তোমার নিতাই চাঁদে। আমার প্রভুর প্রভু ত্রিগৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তাহলে নিত্যানন্দ প্রভুর আনুগত্য দরকার। তার আনুগত্য করলে গৌরব স্বরূপ উপলব্ধির বিচার বুঝাচ্ছে। আবার কে সেই গৌর স্বরূপ, গৌরাঙ্গ স্বরূপ? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর। তিনি বুঝাচ্ছেন আমার প্রভু নিত্যানন্দ প্রভু, সেই প্রভুর ও প্রভু যিনি উপরওয়ালা মালিক যিনি, তিনি হচ্ছেন গৌর সুন্দর। অনেকে বলছেন মহাপ্রভু শব্দটা সাধারণ ভাবে লক্ষ্য করছে চৈতন্য মহাপ্রভুকে। আবার বিচার অন্যরকম আছে। মহান প্রভুর বই পুরুষক সত্য চৈত প্রবর্তক সুনির্মলা মীমাং শান্তি ঈশান জ্যোতিরদ্বয়। উপনিষদে ব্যাখ্যা করেছেন তত্ত্বদর্শন, মহান প্রভুর বৈপুরুষ তিনি মহাপ্রভু। আবার একদিন দিয়ে বিচার করতে গেলে তার নাম বিষয় গর্ভদোষাই ক্রীড়া বিষয় বিষ্ণুর উপরওয়ালা মূল সংকর্ষণ সে বিচার আছে। এক কথা বিষয় বিগ্রহ, নিত্যানন্দ প্রভু বিষয় বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু বিষয় বিগ্রহ। কেবল এরা দুজন নাম অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার। কিন্তু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু এরা দুজনে বিষয় বিগ্রহ হয়েও আশ্রয় বিগ্রহের অভিমান করছেন। এরা দুজনেই চাইছেন আমরা গৌরসুন্দরীর সেবা করব। এই সেবক ভাবটা দেখাচ্ছে, আনুগত্যের ভাবটা দেখাচ্ছে। সেই জন্য এখানে বলা হলো এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। মহাপ্রভু সেখানে চৈতন্য মহাপ্রভুকেই বলা হলো, আর দুই প্রভু বলতে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু। এরা মহাপ্রভুর সেবা করছেন সেই ভাবটি নিয়ে চৈতন্য মহাপ্রভুকে বুঝতে গেলে নিত্যানন্দ প্রভুর আশ্রয় প্রয়োজন। তাঁর বিচার চিনতে হবে আমাদের আনুগত্য সেবানুগত্য। আবার নিত্যানন্দ গৌরসুন্দরের আশ্রয়ে আমরা রাধা গোবিন্দ তত্ত্বটা জানতে পারি, বুঝতে পারি, শিক্ষাটা সেখানে আছে। যত গৌড়ীয় গুরুবর্গ যত আছে এদের যে পদাবলী আলোচনা করলে দেখা যাবে সেই আনুগত্যের কথা। আগে আনুগত্য করতে বলছেন নবদ্বীপ ধামে, ধামেশ্বরে আনুগত্য করতে বলছেন, সেটাও পরিস্ফুট পদকর্তাদের মধ্যে। বৃন্দাবনা দেবে নবদ্বীপ ধামে বান্ধিব কুটির খানি, সতীর নন্দন চরণ আশ্রয় করিব সম্বন্ধমানি। কুটির আগে বানতে বলছেন বৃন্দাবনা থেকে নবদ্বীপ ধামে কুটির বানতে বলছেন, আনুগত্যের কথাই এখানে আছে। নিতাই গৌরের আনুগত্য দেখাচ্ছেন ওখানে। আবার বলছেন ত্রিগৌর মণ্ডল ভূমি দেবাজানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমি বা গৌরমণ্ডল ভূমি অভিন্ন ব্রজভূমি। এই চিন্তা ভাবনাটা যাদের মধ্যে এসেছে তারাই যথার্থভাবে ধাম বিষয়ে সত্যজ্ঞ, বাস্তব ধামদর্শী যারা সেটা বুঝাতে চাচ্ছেন। তাহলে মূল বক্তব্য এই দ্বারা গৌড়ীয় গুরুবর্গে আনুগত্যে তাদেরই চিন্তা ভাবনা নিয়ে আমরা ষড়গোস্বামীকে চিনব, জানব, বুঝব। আবার ষড়গোস্বামীর আনুগত্যে আমরা নবদ্বীপ ধামকে চিনব, ধামেশ্বরকে চিনব। আজ কিছু সহজিয়াদের মুখে শুনতে পাই আমরা, তারাই সব মিটাইছে উঠে চিনে ফেলেছেন, জেনে ফেলেছে। গৌড়ীয় মঠ মিটাইছে মানে না, গৌড়ীয় মঠ তত্ত্ব দর্শন বোঝে না, কোন রসের কথা এরা আলোচনা করে না, এরা শুকনো শিবড়েছি যে জিনিসটা তো অত সহজ নয়। অনধিকারী ব্যক্তি তারা যদি অনধিকার নিয়েই অধিকার পেয়েছি বলে মনে করেন সেটা উপহাস্যাস্যের ব্যাপার, সেই কথাই বুঝানো। না উঠিয়া বৃক্ষ পরি টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন, কথাটা বুঝানো হয়েছে। যারা স্মরণ করছি কৃত্রিম ভাবে তাদের মঙ্গল কোথায়? কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। পদাবলীর মধ্যেই রয়েছে চিন্তাগুলো, সবগুলো উল্টো পাল্টা করে বিচার করলে তো হবে না। আজ বহু সব ইচড়ে পাকা লোক সব তারা আজকাল নূতন করে ভজন প্রণালী শিক্ষা দিচ্ছে। তারা বলছেন গৌড়ীয় গুরু প্রণালী ঠিক নাই, তারা বলছেন গৌড়ীয় গণের ভজন প্রণালী ঠিক নাই, গৌড়ীয় মঠ লাল কাপড় পরে, গৌড়ীয় মঠ সন্ন্যাস গ্রহণ করে, কলিতে সন্ন্যাস সন্ন্যাস নাই, এইসব অপপ্রচার গুলো হচ্ছে। আমরা জিজ্ঞাসা করি শাস্ত্রে যে কথাগুলো আছে যারা বলছেন তারা ওগুলো মানুন তো? অষ্টমেদং গবালম্বম সন্ন্যাসং ফল পৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়, শ্লোকটা আছে। তারা যে সব শ্রাদ্ধ শ্রাদ্ধ করছেন বিভিন্ন জায়গায়, সেখানে কি ফল পৈতৃকম হচ্ছে না? নিষেধ রয়েছে শ্রাদ্ধ বাসরে মুখ্য মাংসাদি ব্যবস্থা চলবে না। সব জায়গায় দেখতে পাচ্ছি এসবগুলো হয়, তারা শাস্ত্র বাক্য কি মানছে? আর সন্ন্যাসের কথা কর্মসন্ন্যাস নিষেধ করা হয়েছে শাস্ত্রে, জ্ঞান সন্ন্যাসী তো কলিযুগে বহু দেখছি, আচার্য শঙ্কর পাঠ থেকে তো বহু জ্ঞানী সন্ন্যাসী সব দেখ, আর বৈষ্ণব সন্ন্যাসী ত্রিদণ্ডী সন্ন্যাসী এর তো বহু উদাহরণই রয়েছে। রামানুজাচার্য থেকে আরম্ভ করে মধ্যাচার্য বিষ্ণু স্বামী শ্রীধর স্বামী থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর এর সময় ত্রিদণ্ডী গোস্বামী প্রবোধানন্দের সৃতিপাত সবাই তো ত্রিদণ্ডী জ্যোতি সন্ন্যাসী শাস্ত্রে রয়েছে দেখা যাচ্ছে এরা ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছেন তাহলে কলিতে সন্ন্যাস নাই কথা বলছেন কি করে যারা বলছেন তারা নিশ্চয়ই শাস্ত্রের দাব ধারেন না বা প্রচলিত যেসব রীতি রয়েছে তারা ওটা জানেন না বোঝেন না বা জেনে শুনেও শিক্ষকের মতো অন্ধ কার্যত্বের মধ্যে পড়ে আসে বাস্তবে সত্যকে অস্বীকার করছে শাস্ত্রের সব সিদ্ধান্ত গুলো থেকে সুন্দরভাবে বোঝানো হয়েছে আমরা এইগুলোকে শাস্ত্র অনুসারেই বুঝবার চেষ্টা করি ধামকে নিয়ে যারা পালনা করে তারা তো ধামাপরাজ খবরে কবসে পড়ছেন আপনারা সব অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে মথুরায় আদি কেশবজির মন্দির চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হলো সব সেখানে করা হলো মসজিদ সত্যকে গোপন করে অন্যভাবে সেটাকে প্রকাশ করা হচ্ছে যারা ধামেশ্বর মহাপ্রভু তার আবির্ভাব ভূমিকে যারা গোপন করবার চেষ্টা করছেন নকল স্থানকে আবির্ভাব ভূমি বলে চালাবার চেষ্টা করছেন যোগপীঠ বলে চালাবার চেষ্টা করছেন তারা তো ওই মুসলিম ধর্মাবলম্বী মেচ্ছ তাদের থেকে তো আরো বেশি অধিক পাপি অপরাধী তারা আজ এইসব গণ্ডগোল তো সব চলছে বাস্তব সত্যকে কোনোদিনই চাপা দেওয়া যায় না যাবে না কিন্তু ঘটনা পরম্পরা সেই সেই দেখা যাচ্ছে তারাই উল্টোপাল্টা কথাগুলো সব বলছেন শাস্ত্রের বিরুদ্ধ কথাগুলো বিরুদ্ধ যুক্তিগুলো আর শাস্ত্রের উপদেশ কি আমাদের যেখানে শাস্ত্র বিরোধী কোনো কিছু হবে সেখান থেকে সহস্র যোজন লক্ষ কোটি যোজন দূরে থাকবো আমরা এই কথাই লেখা হয়ে যে কোনো সভায় যদি ভক্তির কথা আলোচনা না হয় সনাতন ধর্মের কথা যদি আলোচনা না হয় সে সভায় বলব না সে আলোচনায় যোগদান করব না যে শাস্ত্র যে গ্রন্থ তার ভিতরে ভক্তির কথা যদি লিপিবদ্ধ না হয়েছে কীর্তিত না হয়েছে সে বই পড়ব না এগুলো তো প্রতিজ্ঞা বাস্তব ধর্মীদের এটা প্রতিজ্ঞা যে তিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির না দৃশ্যতে না সতব্যম না মন্তব্যম যদি ব্রহ্মা কায়ে রবে এগুলো মিথ্যার কথা দুষ্টাঙ্গম কত দুষ্টাঙ্গম উৎসৃজ্য শাস্ত্র সজ্জিত বুদ্ধিমান দুঃসঙ্গ বর্জন করতে হবে আর সাধুসঙ্গ গ্রহণ করতে হবে দুঃসঙ্গ সম্বন্ধে যদি কংক্রিট আইডিয়া বা কোনো ধারণা আমাদের না থাকে তাহলে দুঃসঙ্গ ছাড়ব কি করে আবার সাধুসঙ্গ কি সেটা যদি আমি না জানি সাধুসঙ্গ গ্রহণ করব কি করে শাস্ত্র থেকে সেগুলো আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কোনটা সৎ কোনটা অসৎ সৎ বস্তু নিত্য সাক্ষাৎ সনাতন বস্তু অসৎ মানে অনিত্য ক্ষয়িষ্ঠ ধ্বংসশীল এ সম্বন্ধে আমাদের কিছু ধারণা চাই তবেই তো আমরা দুঃসঙ্গ পরিত্যাগ করবো সাধুসঙ্গ গ্রহণ করবো তারপরে এইসব কথা পাশাপাশি রেখে সব বিচার করা হয়েছে চারটি জিনিসের প্রতি আমাদের অনীহা আমরা কি বুঝে উঠতে পারছি না আমার পূর্ববর্তী রক্তির বোধ হয় বলেছেন সৎসঙ্গ লাভ হয় পূর্ব পূর্ব জন্মে সঞ্চিত সুকৃতির ফল। সাধু সঙ্গের দ্বারা ভক্তি লাভ হয়, সঞ্চয়টা যেখানে কম সেখানে আমি কি করব, আমি এগোবো কি করি? আগে তো আমার সঞ্চয় প্রয়োজন আছে। অল্প পুণ্যবান ব্যক্তি যাদের প্রকৃতির জমার ঘর কম তারাই ঠিক তত্ত্ব দর্শনটা বুঝতে পারছেন না। সেই জন্যই এই শ্লোকের অবতার না, মহাপ্রসাদী গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে অল্প পুণ্যবতন রাজন বিশ্বাসে। যে মহাপ্রসাদ ব্রহ্মবন নির্বিকার তাকে যদি প্রাকৃত ভাবজাল বৃদ্ধি করি কোনো ফলিলাল হবে। গোবিন্দ ভগবান তাকে মানুষ বুদ্ধি করা হচ্ছে, ভগবান তো মানুষ। আবার উল্টো করে কেউ কেউ বলছেন মানুষই তো ভগবান, সর্বনীতি কথা। এই দুটো জিনিসকে দার্শনিক পরিভাষায় অপরাধ, চরম অপরাধ বলে গণ্য করা হয়েছে। একটা হলো অ্যান্থ্রোপোমরফিজম আর একটা হলো অ্যাপোথিওসিস। প্রাকৃতিক অপ্রাকৃত বুদ্ধি, অপ্রাকৃতিক প্রাকৃত বুদ্ধি দুটোই ভুলের কথা। এই জাতীয় ভুল যদি আমরা করি সত্য দর্শন লাভ হতে পারে না। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান ঈশ্বর পরমাকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজে গোবিন্দ সর্বকারণ কারণম বর্ণনা করছেন। আর তাকে বলছি কিনা, কিন্তু ভগবান তো সাধারণ মানুষ। আবার সাধারণ মানুষ তাকে বলা হচ্ছে, আরে এরা তো সব ভগবান, কত সস্তা বিচার। যারা কোনদিন শাস্ত্র আলোচনা করেননি গুরু বৈষ্ণবের আনুগত্যে তাদেরই এইরকম ধরনের দুর্বুদ্ধি হয়। এক জদ্বা তদ্বা কবি, তিনি কিছু কবিতায় লিখে নিয়ে গিয়ে মহাপ্রভু কৃষ্ণনাথে জিতলেন। আপনারা জানেন উপাখ্যান ঘটনাটা। মহাপ্রভু বললেন যে দামোদর স্বরূপের কাছে নিয়ে যা। সেইখানে যখন তিনি শোনাচ্ছিলেন, সামান্য কিছু শুনেই তিনি বললেন আচ্ছা থাক, আর দরকার নেই, হয়ে গেছে, শুনে ভুল করে ফেলেছেন তিনি, সিদ্ধান্ত বিরোধ আর রসাবাস দোষ। শুনিলে প্রভুর না হয় শান্ত, উল্টো পাল্টা তিনি করে ফেলেছেন, উপদেশ দিয়েছেন সেখানে নামদর স্বরূপ সেই যজ্ঞা সজ্ঞা কবিকে, তুমি তো উল্টো পাল্টা করে ফেলেছেন। সচ্চিদানন্দ তনু অপ্রাকৃত বিগ্রহ সেখানে তুমি দুরকম বিচার করেছ, অচল অচল করে। যাহো ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবার সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো উপদেশটা তো বুঝতে হবে তাৎপর্য উপদেশে। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ তাকে যদি প্রাকৃত বলা যায় অপরাধ। আবার জগতের ইটকাট পাথর তাকে যদি বলি এইটাই আমার ভগবান, ভুল হল। নাম ব্রহ্মণী, নাম ব্রহ্ম তাকে সাধারণ নাম যদি মনে করা যায় অপরাধ। মানব চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন স্বাদ নাম নামি নাম নামি অভিন্ন। সেই নামকে গ্রহণ করতে গেলে সেখানে বলছেন অত কৃষ্ণনাম আদি নবমীর গ্রাহ্য নিজে প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য মুক্ত নাম। সেই নাম সে বলুক জিহায় সেই নাম স্বয়ং আবির্ভূত হন, উচ্চারিত হন। কথাটা বলছেন নাম সাধক সাধিকার কাছে তার স্বরূপ প্রকাশ করেন, তার ক্ষেত্র রয়েছে। ঈশ্বর বিকশিত গুণ দেখায় নিজের উপগুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পায়। তার গুণ ব্যাখ্যা করছেন কৃষ্ণ নাম ধরে কত বল। মহাজন পদাবলীর ভিতরে রয়েছে, সেগুলো শাস্ত্রের ভিতরে বিচার গুলো দেওয়া আছে। চতুর্থ বৈষ্ণব, বৈষ্ণব সম্বন্ধে বিচার করতে গেলে সেখানে আমরা প্রাকৃত বিচার করছি, প্রাকৃত জাতি, বৈষ্ণব কোন জাতির অন্তর্ভুক্ত, ইনি কি ব্রাহ্মণ বৈষ্ণব, না ইনি কায়স্থ বৈষ্ণব, না ইনি শূদ্র বৈষ্ণব, না ইনি চন্ডাল বৈষ্ণব। শাস্ত্র বলছেন বৈষ্ণব যখন তখন তো একই দাম, হস্ত ধাতুতে পরশ লাগাও এক মোল সে বিকার, কথাটা বলছেন। কাঁথা থেকে সোনা হোক, পেটল থেকে সোনা হোক, কাঠ থেকে সোনা হোক, যদি 14 ক্যারেট গোল্ড হয় একই দামে বিকবে, যদি 24 ক্যারেট হয় একই দামে বিকবে। সেখানে এসব কথা কেন? বৈষ্ণবের জাতি বুদ্ধি নারকি বিচার শাস্ত্র বলছে, সেখানে প্রাকৃত অহংকার নাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রাকৃত অহংকার, আবার ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী এদেরও যদি অহংকার থাকে, জড় অহংকার, তাহলে সেটাও সাধন ভজনের বিরুদ্ধ। শাস্ত্র বলছেন অপ্রাকৃত গুণের অধিকারী হতে হবে আমাদের, সেই কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু, সেইটাই আমাদের বুঝালেন। কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জ্ঞানী মোর কইতে হৃদয়। নিশ্চয়ই প্রশ্নকর্তা জানতেন তিনি কে, কিন্তু তিনি তো সাধারণ ভাবে প্রশ্ন করেননি, আমার স্বরূপটাই তিনি জানতে চেয়েছেন, জীবাত্মার স্বরূপ। উত্তরটা এসেছে সেখানে কি, না হম মিত্র ন চ নরপতির নারি বৈশ্য ন শূদ্র, না হম বরিণী ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন্ন কিল পরমানন্দ পূর্ণ অমৃতাব্দে গোপী ভর্তি পদ কমলয়ের দাস দাসানু দাস। স্বরূপের পরিচয় বলছেন আত্মস্বরূপে, সেখানে তো প্রাকৃত জড়াভিমান বলে কোনো কিছু নাই। একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা তাদের মহিমা ব্যক্ত করতে পারে যদি তারা হরিভজন করে। একজন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী তিনি তার স্বরূপের পরিচয় যদি জানেন, যদি তিনি ভগবানের নামেতে রত হন, সাধন ভজনে রত হন, তাহলে তাদের পরিচয়, সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে। ভাগবত বলছেন মুখবাহু রূপাদিভ্য পুরুষাশ্রমে সহ চত্বর যোগ্যে বর্ণা জুনৈর বিপ্রাদয় আশ্রম, এই চার বর্ণ চার আশ্রম সব ভগবান থেকে জেনারেটেড। এদের কর্তব্য কি? এরা যদি কর্তব্য ঠিক মতো না করে, জয় সাংকৃষ্ণ সাক্ষাৎ আত্মপ্রভ ঈশ্বরম না ভজন্তি অবজানন্তি থানা ধর্ষা পতন্ত। এরা সবাই মিলে চার বর্গ এবং চার আশ্রমী, এরা যদি হরিভজন না করেন, আত্মকল্যাণ চিন্তা না করেন, তাহলে এদের কারো কোনো পরিচয় নাই, সবাই অধঃপতিত। সেই কথাই কবিরাজ গোস্বামী অনুবাদ করে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে তারা রৌ রবে পড়ি মজে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, সেই সে পরম বন্ধু সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। সুতরাং এসব কথাগুলো বিচারগুলো তো শাস্ত্রে রয়েছে, আমাদের সেসব বিচারগুলো নিয়ে চলতে হবে। আমরা যেন ধাম দর্শন করতে এসে যেন ধামাপরাধী না হয়ে পড়ি, হরিনাম করতে গিয়ে যেন আমরা নামাপরাধী হয়ে না পড়ি, সেবা করতে গিয়ে যেন আমরা সেবাপরাধী না হয়ে পড়ি। এ সম্বন্ধে শাস্ত্রে যে নির্দেশ রয়েছে, নিঃসঙ্গ বর্জন সাধুসঙ্গ গ্রহণ, সেটা আমাদের যথার্থভাবে উপলব্ধি করতে হবে, তা নাহলে আমাদের কল্যাণ হবে না। আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ সেই তত্ত্ব দর্শনটা বুঝিয়েছেন, আমরা কিভাবে সাধন ভজন পথে অগ্রসর হব। সুন্দর ভাবে শিক্ষা রয়েছে। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শ্লোক একটা আমরা দেখতে পাই, প্রেমানামাদ ভূতার্থ শ্রবণ পথগতম কচ্ছ নামনাঙ্গ মহিম্ন কো বেত্তা কচ্ছ বৃন্দাবন মহামাধুরীষু প্রবেশ কো বা জানাতি রাধা পরমর্ষ রস চমৎকার মাধুর্য সীমা এক চৈতন্য চন্দ্র পরম করুণায় সর্বমাধিষ্যকার। চৈতন্য মহাপ্রভু যদি না আসছেন তাহলে এসব ব্যাপার তো জানতাম না আমরা, এসব তত্ত্ব দর্শন তিনি জানিয়েছেন। যদি গৌর নাশ ফুটো কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। সব কথাগুলো রয়েছে। আমার বক্তব্য এইখানে রাখছি, রাত অধিক হয়ে গেছে, আবার পরে আলোচনা করা যাবে। পূজনীয় বৈষ্ণবগণ আছেন, তারা প্রায় রোজই আপনাদের কাছে হরি কথা কীর্তন করবেন। আমি এখানে আমার বক্তব্য রাখছি। মনসা কর্মতুর্ভ্য কৃপা সিন্ধুভয়ানাং পাবনে ভূষ।
আমরা আগামী কাল চারটা সময় ঠিক আরতি হবে।
আজ আমরা যে স্থান দর্শন করেছি সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে সেটা কীর্তনাখ্যা ভক্তি ভক্তঙ্গ যাজনের স্থান গোত্র মধ্যে এবং স্মরণাক্ষীপ অংশবাহন ইত্যাদি অঞ্চল নৃসিংহ পল্লী নিয়ে আমরা দর্শন করেছি। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই আমরা যা কিছু ভক্তঙ্গ যাজন করি না কেন সবটাই গুরু বৈষ্ণবগণের আনুগত্যে করতে হয়। কাল আলোচনার ক্ষেত্রে বলা হয়েছিল যে বৈষ্ণব ধর্ম হল আনুগত্যের ধর্ম, তাই আজও আমাদের পরিক্রমার যে শুভারম্ভ সেটাও গুরুবর্গের আনুগত্যেই হয়েছে। আমাদের পূর্বগুরু জগৎগুরু নিত্যলীলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যেই আমরা আজ পরিক্রমা শুরু করেছি এবং আমরা সুরভি কুঞ্জের উদ্দেশ্যে দণ্ডবত প্রণত হয়ে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সমাধিস্থল এবং তার ভজনস্থলী স্বানন্দ সুবোধকুঞ্জে আমরা উপস্থিত হয়েছিলাম। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই নবদ্বীপ ধাম পরিক্রমার পুরোধায় ছিলেন। তিনি তার একান্ত অনুগত অভিন্ন মূর্তি প্রিয় সরস্বতী প্রভুপাদকে এই নবদ্বীপ পরিক্রমার পরিচালনার জন্য বিশেষভাবে উপদেশ নির্দেশ দিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরের যে মনোভীষ্ট চারটি মনোভীষ্ট ছিল সেই আদেশ নির্দেশ সর্বতোভাবে পালন করেছিলেন শ্রীলা সরস্বতী ঠাকুর। তার ভিতরে দেখা যায় লুপ্ততীর্থ উদ্ধার, ভক্তি গ্রন্থ প্রচার, মুদ্রাযন্ত্র স্থাপন, ইত্যাদি এবং এই পরিক্রমা নবদ্বীপ পরিক্রমা শুভারম্ভ ইত্যাদির উল্লেখ ছিল। প্রিয় সরস্বতী প্রভুবাদ ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছানুসারে তার মানবিষ্ট পূরণ করেছিলেন। তারপরে পরিক্রমা বন্ধ হয়ে যায়। আশ্বরীয় গুরু বাদ জগৎগুরু নিত্যলীলা প্রবৃত্ত হয়ে শিবাস শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি আবার পুনরায় সেই নবদ্বীপ ধাম পরিক্রমা নূতন ভাবে আবার আরম্ভ করেন। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই পূর্ব পূর্ব গুরুবর্গ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারেই কাজগুলো সব চলতে থাকে। শ্রীলভক্তিবিনোদ ঠাকুরের ওখানে আপনারা পূজনীয় বৈষ্ণব বৃন্দের সেই মুখে থেকে বহু তত্ত্ব দর্শন গ্রহণ করবার সুযোগ পেয়েছে। সুতরাং ওই সম্বন্ধে আমার বিশেষ কিছু বলবার নাই, তথাপি সামান্য কিছু বলতেই হয়। তাই ভক্তিবিনোদ ঠাকুরের যে অধিকার বা তত্ত্ব দর্শন সেইটুকুই মাত্র নিবেদন করতে চাই। ভক্তিবিনোদ ঠাকুরের নাম শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, এই নামের একটা বৈশিষ্ট্য আছে। তার নামের আগে সচ্চিদানন্দ এই বিষণ কেন? সাধারণ কোন ভক্তের পিছনে বা তার মহিমা বৈভব কীর্তন করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নামের পূর্বে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, যুক্তি আছে, সিগনিফিক্যান্স আছে। বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন যে ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয়েছে তিনি গদাধরা ভিন্ন তনু। এই গদাধরা ভিন্ন তনু বলতে গেলেও সেখানেও কিছু বিচার বৈশিষ্ট্য আছে। অর্থন মার্গে গৌর বিষ্ণু প্রিয়ার উপাসনার কথা রয়েছে শাস্ত্রে। ভজন মার্গে গৌর গদাধরের কথা আমরা শুনতে পাই। সেই গদাধর তিনি হচ্ছেন গৌর শক্তি। তিনি কিরূপ শক্তি যদি এই নিয়ে পূর্বপক্ষ করা যায় তাহলে বলতে হয় স্বয়ং মহাপ্রভু শ্রী রাধার ভাবকান্তি নিয়ে আবির্ভূত হয়েছে। তাহলে গদাধর কি তত্ত্ব? গদাধর যে মহাপ্রভু শক্তি গৌর শক্তি গদাধর, তিনি কিরূপ শক্তি? সেখানে বলা যায় চৈতন্য মহাপ্রভু যদি রাধার ভাবকান্তি তাহলে গদাধরের কতটুকু পোর্টফোলিও বা অধিকার, যতটুকু বাকি আছে ততটুকু। স্বয়ংরূপ কৃষ্ণ তিনি যদি গৌরাঙ্গ মূর্তিতে আসেন রাধার ভাবকান্তি নিয়ে তাহলে তার শক্তির পক্ষে আর যতটুকু বাকি থাকে ততটুকুই হলেন গদাধর গৌর শক্তি রূপে তিনি এসছেন তার কাছে। এই সকল বিষয় ঠিক তর্কের নয়, এই সবটাই হল অনুভূতির ব্যাপার। যার হৃদয়েতে শ্রীমন মহাপ্রভু শক্তি সঞ্চার করবেন তিনি বা তারা এ তত্ত্ব উপলব্ধি করবেন, এ তত্ত্ব বলিবার অধিকার। শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি যে কাজগুলো করেছিলেন আমরা দেখতে পাই, এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণই অসম্ভব। তিনি অত্যন্ত দায়িত্বশীল পদাধিকারী হয়েও তিনি গৌড়ীয় বৈষ্ণব জগতে যে উপকার করেছেন সে উপকারের তুলনা হয়। আমরা সাধারণত যে সময় নিদ্রায় কাটিয়ে দেই রাত, তিনি সেই সময় জেগে থাকতেন। অবস্থাটা দেখে মনে হয় গীতার একটি শ্লোক আছে, জানিষা সর্বভূতানাম সত্যং জাগ্রতি সংযমী সত্যং জাগ্রতি ভূতানি তানি চাপিষ্যত। এই শ্লোকটির কথা মনে পড়ে। তিনি কোর্ট থেকে ফিরে যেতেন, ফিরে গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যার সময় তার আহার শেষ করতেন, তারপরে তিনি বিশ্রাম করতেন। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ছিল তার অনুষ্ঠান। যদি বাকি থাকত জাজমেন্ট লেখা সেটাও তিনি ওই সময় লিখতেন। আর বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত